ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
শান্তির বাণী ছড়িয়ে ঢাকা ছাড়লেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
আজকের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের একটি সাক্ষাৎকার।
রাখাইন রাজ্য, যেখানে মায়ানমার একটি অংশ, সেখানে কোনো হেলথ সিস্টেম নাই, শিক্ষা দীক্ষা নেই। এই লোকগুলো আজকে নিরীহ মানুষগুলো, লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলাদেশে আকস্মিকভাবে এসছে, নিজে কয়েকবার গিয়েছে ওই রোহিঙ্গা এলাকায়।
আর রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
দিল্লিতে এক আলোচনা সভায় উপস্থিত ওবামা পরামর্শ দিলেন, দেশের মুসলিম জনগোষ্ঠীকে বাকি দেশের উচিত সযত্নে রক্ষা করা।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে মিশরের সঙ্গে সন্ত্রাস মোকাবিলার ব্যাপারে সহযোগিতা বাড়ছে এবং এই বছরের গোড়ার দিকে অধিকার বিষয়ক উদ্বেগের কারণে মিশরে কিছু সামরিক সাহায্য প্রদান বন্ধ করে দেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র কায়রো সরকারের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ম্যাটিস চারটি দেশে তার সফরের প্রথম পর্যায়ে মিশরের রাজধানী কায়রোতে এই মন্তব্য করলেন। তিনি এরপর জর্ডান, কুয়েত এবং পাকিস্তান সফর করবেন। কথিত ইসলামিক স্টেট জঙ্গিদের ইরাক এবং সিরিয়ায় তাদের স্বঘোষিত খেলাফত থেকে বিতাড়নের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন মধ্যপ্রাচ্যের দিকে নজর দিচ্ছে। এই সফরের একটা প্রধান দিক হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার, জঙ্গিদের সঙ্গে সেই সম্পর্কের অবসান ঘটাতে পাকিস্তানকে চাপ দেওয়া। ওই গোষ্ঠীগুলো আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জোট বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে। ম্যাটিস সংবাদদাতাদের বলেন যে পাকিস্তানের নেতাদের কাছ থেকে আমরা শুনেছি যে তারা সন্ত্রাসবাদ সমর্থন করেন না, সুতরাং আমি আশা করছি যে তাদের নীতিমালায়ও সেই ধরনের কাজ প্রতিফলিত হবে। সিরীয় রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে আজ ভোরে সিরিয়া দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে মাঝপথে বাধা দিয়েছে, যা একটি সামরিক অবস্থানের দিকে তাক করেছিল। সেখানকার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে যে ইসরায়েল ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ওই স্থানে বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ইসরায়েলি এবং এই আক্রমণের সজোরে বিস্ফোরণ ঘটেছে। এই মানবাধিকার পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান রামি আব্দুল রহমান বলেন যে এটা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি যে এই অস্ত্রাগারটি কি সিরিয়া পরিচালনা করত নাকি তার মিত্র রাষ্ট্র ইরান অথবা লেবাননি জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ। পোপ যাকে গুজবে সন্ত্রাস বলেছেন সে নিয়ে বাংলাদেশের যাজক এবং নান অর্থাৎ খ্রিস্টান সন্ন্যাসীদের সঙ্গে আজ কথা বলেছেন। ভ্যাটিকানে ফিরে যাওয়ার আগে তিনি বলেন এই গুজবে সন্ত্রাস ধর্মীয় সম্প্রদায়গুলোকে ধ্বংস করে দেয়। বিশ্বের রোমান ক্যাথলিক্সদের এই নেতা ঢাকার হলি রোজারি চার্চে হৃদয়ে সবটুকু আবেগ মিশিয়ে তাঁর বক্তব্য রাখেন। তিনি তাঁর পূর্বে প্রস্তুত ভাষণ বাদ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ১৫ মিনিট ধরে ধর্মীয় সম্প্রদায়ে অন্তর্ভুক্ত থাকার সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলেন। ফ্রান্সিস বলেন যে তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই একথা বলছেন এবং যাজক ও সন্ন্যাসিনীদের উদ্দেশ্যে বলেন যে কথা বলার আগে আপনারা সতর্কতার সঙ্গে শব্দ প্রয়োগ করবেন। পোপ ফ্রান্সিসকে বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর কাছে।
ঢাকায় অবস্থানকালে পোপ সমাজের সর্বস্তরের মানুষের কথা শুনেছেন, বিশেষ করে একদল রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ ছিল এই সময়ের একটি উল্লেখযোগ্য ঘটনা। মিয়ানমারে অবস্থানকালে রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যাওয়ায় সমালোচনার মধ্যে পড়েছিলেন পোপ। তিন দিনের ঢাকা সফরের শেষ দিনে মাদার তেরেসা ভবনের সামনে আয়োজিত খ্রিস্টান যাজক ও ধর্মগুরুদের উদ্দেশ্যে বক্তৃতায় বাংলাদেশের প্রশংসা করেন। বলেন, বাংলাদেশ হচ্ছে সর্বধর্মের ঐক্যতানের এক জ্বলন্ত উদাহরণ। বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের নজির স্থাপন করেছে। পোপ ফ্রান্সিস পরনিন্দা পরিচর্চা পরিহারের পরামর্শ দেন। বিকেলে নটরডেম কলেজের এক যুব সমাবেশে পোপ ফ্রান্সিস বলেন, বড়দের কথা শুনতে হবে ঈশ্বরের কান দিয়ে, ভালোবাসতে হবে ঈশ্বরের মূল্যবোধ দিয়ে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লিতে এক আলোচনা সভায় ভারতের মুসলমান জনগোষ্ঠী নিয়ে মন্তব্য করেছেন। পারস্পরিক সহিষ্ণুতার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন তিনি। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের টেলিফোন বার্তা।
ভারতে মুসলিমরা বাকি দেশের মানুষের সঙ্গে মিলেমিশে থাকেন বলেই মত প্রকাশ করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এও বললেন, সব দেশে কিন্তু এটা ঘটে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অভিন্ন ভারতবর্ষের ঐক্যে জোর দেন। দিল্লিতে এক আলোচনা সভায় উপস্থিত ওবামা পরামর্শ দিলেন, দেশের মুসলিম জনগোষ্ঠীকে বাকি দেশের উচিত সযত্নে রক্ষা করা এবং যত্ন করা, প্রয়োজন সহিষ্ণুতার। আজকের পৃথিবীর মানুষ অনেক বেশি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছেন বলে বিভিন্ন অঞ্চলের নাগরিকদের চেহারা ও চরিত্রের বদলও ঘটছে। অতীতে উপজাতীয় যে একটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব থাকত, আজকের দেশ নেতাদের কেউ কেউ সেটা অতিক্রম করতে জানেন, কেউ বা জানেন না। দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা ইউরোপ ও আমেরিকাতেও ঘটছে, নানান সংস্কৃতির সংঘাত দেখা যাচ্ছে। মোদী সম্পর্কে তাঁর মন্তব্য, ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে মোদীর একটা সুদূর প্রসারী ভাবনা রয়েছে, সেটা ওবামার ভালো লেগেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারত মহাসাগরে কৌশলগত অঞ্চল দখল নিয়ে ভারত চীনের স্নায়ুযুদ্ধ প্রকট হয়ে উঠছে। সামরিক মহড়ার পাশাপাশি নৌবাহিনীর হাতে দ্রুতই পরমাণু অস্ত্র বহন ও আক্রমণে সক্ষম সাবমেরিন যুক্ত করেছে ভারত। কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দেশের দক্ষিণ প্রান্তে ভারত মহাসাগরে কৌশলগত জমি দখল নিয়ে ভারত চীন ঠান্ডা লড়াই ক্রমশই প্রকাশ্যে আসছে। চীনকে রুখতে ভারত মহাসাগরে বড়সড় সেনা মহড়া করতে চলেছে ভারত। পাশাপাশি নৌসেনার হাতে যত তাড়াতাড়ি সম্ভব তুলে দেওয়ার চেষ্টা চলছে 6টি পরমাণু অস্ত্র বহন ও আক্রমণে সক্ষম সাবমেরিন। এছাড়াও নৌসেনাকে দেওয়া হবে 4টি পরমাণু অস্ত্র বহন সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ও 18টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। আগামী বছরের শুরুতে চীনের একটি পরমাণু অস্ত্র বহনকারী সাবমেরিন ভারত মহাসাগরে মোতায়েন হওয়ার কথা। সেদিকে নজর রেখে দ্রুত নৌসেনার ভাণ্ডার অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে ভরে তুলতে চাইছে নয়াদিল্লি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হন্ডুরাসে গত রোববারের বিতর্কিত নির্বাচনে যে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় তা নিয়ন্ত্রণের লক্ষ্যে নিরাপত্তা বাহিনীকে অধিকতর ক্ষমতা দেওয়ার জন্য দেশটি কিছু কিছু সাংবিধানিক অধিকার স্থগিত করেছে এবং 10 দিনের জন্য সেখানে সন্ধে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করেছে। মন্ত্রিপরিষদের একজন কর্মকর্তা এবাল দিয়াস বলেন যে সাংবিধানিক অধিকার স্থগিত করার বিষয়টি অনুমোদন করা হয়েছে যাতে করে সশস্ত্র বাহিনী এবং পুলিশ সহিংসতা দমন করতে পারে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হুয়ান ওরলান্দো হার্নান্দেস বলেন যে দেশের নিরাপত্তাকে সুরক্ষা দেওয়ার জন্য এই কারফিউ জারি করা হয়েছে। হার্নান্দেস হচ্ছেন হন্ডুরাসের প্রথম প্রেসিডেন্ট যিনি পুনর্নির্বাচিত বিষয়ক নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট তুলে নেওয়ার পর দ্বিতীয় মেয়াদের জন্য ভোটে দাঁড়ালেন। রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে হাতে ভোট গণনা শুরু হলে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করার পর হন্ডুরাসে গতকালও দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত ছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন সিরিয়ায় সামরিক নয় কূটনৈতিক পন্থা অবলম্বনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সিরীয় কুর্দি যোদ্ধাদের সঙ্গে দূরত্ব বজায় রাখবে। ম্যাটিসের এই মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে YPG যোদ্ধাদের সম্পর্কের বিষয়টি পরিষ্কার হয়ে গেল। তারা সিরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ছিল। গত সপ্তাহে তুরস্ক বলেছিল যে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোন আলাপের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প YPG-কে অস্ত্র সরবরাহ বন্ধ করার সংকল্প করেন। আঙ্কারা সরকার YPG-কে একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে এবং তারা এই কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহের বিরোধী। তবে এই ফোন আলাপের পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে খানিকটা ঘুরিয়ে বলা হয় যে ট্রাম্প প্রেসিডেন্ট এরদোয়ানকে জানান যে সিরিয়াতে আমাদের মিত্রদের সামরিক সহায়তার ব্যাপারটি স্থগিত রাখা হয়েছে, বিশেষত এখন যখন রাক্কার লড়াই শেষ হয়েছে এবং আমরা এটা নিশ্চিত করার জন্য একটি স্থিতিশীল পর্যায়ের দিকে যাচ্ছি যাতে ISIS আর ফিরে আসতে না পারে। যুক্তরাষ্ট্রের সেনেটে $150,000 বিশাল এক কর প্রস্তাব 51-49 ভোটে অনুমোদিত হয়েছে। সেনেটের এই প্রস্তাব এবং এর আগে প্রতিনিধি পরিষদ অনুমোদিত প্রস্তাব এ দুটির মধ্যে এখন সমন্বয় সাধন করতে হবে। এই সমন্বিত প্রস্তাব স্বাক্ষরের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানোর আগে তা আবারও কংগ্রেসের উভয় কক্ষ দ্বারা অনুমোদিত হতে হবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আনিসুল হক একটা নাম, লার্জার দ্যান লাইফ, জীবন যেখানে পরাস্ত হয়েছে যে নামের প্রভাবে, নামের প্রতিপত্তির কাছে। 2006 সালে ঢাকা সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী হয়ে মেয়র হিসেবে জয়লাভ করেন ঢাকা উত্তর আসনে। তিনি যেমন দায়িত্ব নিতে ভালোবাসতেন, তেমনি দায়িত্ব পালনেও পিছপা হতেন না। বদলে দিতে চেয়েছিলেন ঢাকার চিত্র। মেয়র আনিস ঢাকাবাসীকে উপহার দিতে চেয়েছিলেন ঝকঝকে ঢাকা, সবুজে ঢেকে দিতে চেয়েছিলেন ঢাকাকে। 80 দশকে তাঁর সাবলীল টিভি উপস্থাপনার মধ্যে দিয়ে তিনি সকলের মাঝে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। তাই আজকে অনেকে বলছেন যে আনিসুল হক ওয়াজ লার্জার দ্যান লাইফ। সব কিছুর অবসান ঘটিয়ে পৃথিবীর মায়া ছেড়ে মেয়র আনিসুল হক 30 নভেম্বর বৃহস্পতিবার লন্ডনে চলে যান সবাইকে ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে। শনিবার বিকেলে ঢাকায় সকল শ্রেণী পেশার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন ঢাকার আর্মি স্টেডিয়ামে। এ সময় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এরপর তাঁকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা নাসরিন হুদা বিথির রিপোর্ট।
আনিসুল হক 2006 সালে সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী হয়ে মেয়র হিসেবে জয়লাভ করেন। সফল এই ব্যবসায়ী একেবারে চমক দেখিয়ে রাজনীতিতে আসেন। জীবনে পরাজয় কি তা তিনি জানেন না, যেখানে তার পদচারণা সেখানেই সফলতা। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক ভালো ভালো কাজগুলো তিনি করেছিলেন। সাংবাদিক আবেদ খান আনিসুল হক সম্পর্কে যা বললেন,
আনিসুল হক কিন্তু সেইভাবে বেঁচে থাকবে যে কর্মের ভেতর দিয়ে বেঁচে থাকে। এবং এটা জাপল সাত্রে একটা কথা বলেছেন যে মানুষ কিন্তু তার কর্মের যোগফল।
অবৈধ রাস্তা দখলমুক্ত থেকে শুরু করে পরিচ্ছন্ন ঢাকা গড়া, যানজটমুক্ত ঢাকা উপহার দেওয়া থেকে শুরু করে অল্পদিনের মধ্যে তিনি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিলেন। তিনি যেমন দায়িত্ব নিতে ভালোবাসতেন, তেমনি দায়িত্ব পালনেও পিছপা হতেন না। বদলে দিতে চেয়েছিলেন ঢাকার চিত্র, স্বপ্ন ছিল আধুনিক ঢাকা গড়ার।
নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভি বলেন,
আমরা অত্যন্ত ব্যথিত। তার মতো একজন যিনি কাজপ্রিয় মানুষ ছিলেন, ঢাকা শহরকে চেঞ্জ করতে চেয়েছিলেন, হয়তো সুযোগটা পেলে উনি সত্যিকার অর্থে মানুষকে অনেক সুযোগ সুবিধা থেকে শুরু করে ঢাকাকে অবশ্যই উনি ওনার মতো সাজিয়ে ফেলতে পারতেন।
মাত্র 2.5 বছরে বহু কাজ তিনি করে গেছেন ও বহু কাজের পরিকল্পনা ছিল তার। তিনি কখনো থেমে থাকেনি। কিভাবে দৃপ্ত পায়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় তিনি তা জানতেন। তিনি সঠিকভাবে পথ চলতেন এবং অন্যকে সঠিকভাবে পথ চলতে সাহায্য করতেন, সমস্যা থাকলে সমাধান খুঁজে বের করতেন। মেয়র আনিস ঢাকাবাসীকে উপহার দিতে চেয়েছিলেন ঝকঝকে ঢাকা, সবুজে ঠেকে দিতে চেয়েছিলেন ঢাকাকে, পরিচ্ছন্ন ঢাকা করতে উচ্ছেদ করেছিলেন বিলবোর্ড।
জীবনে এই দেশে কাজ হবে না এরকম হইলে 14 জনে আরেকজনের সম্পত্তি লিজ নিয়ে আসবে।
জনসাধারণের সুবিধার্থে চালু করেছিলেন ঢাকার চাকা বাস সার্ভিস। 80 দশকে তার সাবলীল টিভি উপস্থাপনার মধ্য দিয়ে তিনি সকলের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ব্যবসায়ী হিসেবে তিনি ছিলেন সফলতার শীর্ষে। ছোট বড় থেকে শুরু করে সকলের কাছে তিনি সমান জনপ্রিয় ছিলেন। সবকিছুর অবসান ঘটিয়ে পৃথিবীর মায়া ছেড়ে মেয়র আনিসুল হক চলে গেলেন সবাইকে ছেড়ে। শনিবার বিকেলে সকল শ্রেণী পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন আর্মি স্টেডিয়ামে। এ সময় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এরপর তাকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। মেয়র আনিসুল হকের মৃত্যুতে দেশ হারালো এক স্বপ্নদ্রষ্টাকে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মেয়র আনিসুল হকের স্মৃতির উদ্দেশ্যে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি। এখন প্রসঙ্গান্তর। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রামে শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের দুদশক উদযাপন পালন করা হল। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চুক্তির 72টি শর্তের মধ্যে 48টি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে এবং 15টি আংশিক ও বাকি 9টি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তবে শনিবার ঢাকায় এক আলোচনায় অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা, দুই দশক অতিবাহিত হলেও এখনো পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ফের পার্বত্য অঞ্চল অশান্ত হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন। পার্বত্য চট্টগ্রামে এখন উপনিবেশিক শাসন ব্যবস্থা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, দুই দশক আগে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও চুক্তি বাস্তবায়নে সরকারের কোন আন্তরিকতা নাই বলেও অভিযোগ করেন সন্তু লারমা। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে আসেন এবং ওই সময় বিশ্বব্যাংকের কয়েক শীর্ষ কর্মকর্তার সঙ্গে তাঁর কথাবার্তা হয়। তাঁর এই সফরের উদ্দেশ্য রোহিঙ্গা শরণার্থীদের শিবিরে স্বাস্থ্য পরিস্থিতি এবং বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ, আমি অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন পরে ভয়েস অফ আমেরিকা এসে সাক্ষাৎকার অর্জন।
আপনি যুক্তরাষ্ট্রে এসেছেন এবং ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের দুটি বিভাগের দুজন ভাইস প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সাথে আপনার বৈঠক হয়েছে বাংলাদেশে একটি সম্মেলনের ব্যাপারে এবং অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে, এ সম্পর্কে আপনি আমাদের যদি একটু জানান।
আমাদের আলোচনা তো ফলপ্রসূ হয়েছে। প্রথমত এই আমাদের যে ফোর্থ হেলথ সেক্টর প্রোগ্রাম, যেটি আজকে বাংলাদেশের অত্যন্ত সফলতার সঙ্গে আমরা তিনটি হেলথ সেক্টর প্রোগ্রাম শেষ করেছি, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে কবছর আগে আপনার MDG সর্বব্যাপ বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি পুরস্কৃত হয়েছেন এবং একাধিক পুরস্কার পেয়েছেন তিনি, এবং তারই ধারাবাহিকতায় আমরা ফোর্থ সেক্টর হেলথ সেক্টর প্রোগ্রাম করতে যাচ্ছি, বাস্তবায়ন করতে যাচ্ছি, যার প্রথম বছর শুরু হয়েছে এবছর। এবং সেখানে আমাদের পপুলেশনের উপরে এবং আমাদের হেলথ সেক্টরের উপরে, বিশেষ নিউট্রিশনের উপরে কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে এজেন্ডাভুক্ত ছিল, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এর বাইরে আপনি জানেন যে বাংলাদেশের সাম্প্রতিককালে রোহিঙ্গা সমস্যা আমাদের একটি বড় সমস্যা, যে লক্ষ লক্ষ রোহিঙ্গারা আজকে বাংলাদেশে কক্সবাজার এসছে, টেকনাফ, উকিয়াসহ অনেকগুলো এলাকায় তারা আজকে বসবাস করছে এবং তাদের যে মানবতার জীবনযাপন করেছিল তারা সেখানে মায়ানমারের একটি সরকারের দ্বারা তারা নির্যাতিত হয়েছে, অনেকে মহিলা ধর্ষিত হয়েছে, অনেকে নিহত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ যখন চলে আসে বাংলাদেশে টেকনাফ আপনার নাফ নদী পার হয়ে, তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিকভাবে, বলতে গেলে একেবারে মায়ের মমতা নিয়ে তিনি তাদেরকে আশ্রয় দিয়েছেন গত আগস্ট মাসের 25 তারিখ থেকে। প্রাথমিকভাবে তাদেরকে আশ্রয় দেওয়া যেটা কঠিন কাজ ছিল, তা আশ্রয় দেওয়া হয়েছে, খাদ্যের ব্যবস্থা করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মানে প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে একটা স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এবার আপনি জেনে আশ্চর্য হবেন যে রাখাইন রাজ্য, যেখানে মায়ানমারের একটি অংশ, সেখানে কোনো হেলথ সিস্টেম নাই, সেখানে কোনো আপনার পরিবার পরিকল্পনার কোনো সিস্টেম নেই, শিক্ষা দীক্ষা নেই। এই লোকগুলো আজকে নিরীহ মানুষগুলো, লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলাদেশে আকস্মিক হয়ে এসছে। তাদেরকে আমরা আজকে, আমি নিজে কয়েকবার গিয়েছি ওই রোহিঙ্গা এলাকায়, যার পর তাদেরকে ওখানে স্বাস্থ্যসেবা দেওয়া নিশ্চিত করা হয়েছে, আশ্রয় দেওয়া হচ্ছে, খাদ্য দেওয়া হচ্ছে। এবং সেই সব এলাকায় আজকে ডাব্লিউএইচওর মাধ্যমে আমরা সেখানে টিকাদান দিয়েছি, টিকা দিয়েছি বাচ্চাদের জন্য, আপনার হামের টিকা দিয়েছি, কলের ভ্যাকসিন একদিনে এক সপ্তাহের মধ্যে আমরা প্রায় 6 লক্ষ রোহিঙ্গাবাসীকে আমরা কলের ভ্যাকসিন দিয়েছি, যেটা আমাদের ডাব্লিউএইচও সাহায্য করেছে।
আপনি বলছিলেন যে আপনি রোহিঙ্গা শরণার্থীদের পরিদর্শন করেছেন কক্সবাজারে, বলা হয়েছিল যে রোহিঙ্গা শরণার্থীদেরকে একটি আলাদা জায়গায় নিয়ে রাখা হবে, বর্তমানে সেটি কোন পর্যায়ে আছে সেই প্রক্রিয়াটি, এবং রোহিঙ্গাদের মধ্যে যেসব রোগ ব্যাধি সংক্রামক রোগ সেগুলো কি রোহিঙ্গাদের বাইরেও মূলধারা সমাজে ছড়িয়ে যাতে না পড়ে সেই জন্য কি করা হচ্ছে?
আপনাকে প্রথমে বলতে চাই, প্রথমত প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনার নোয়াখালীর একটি এলাকা চিহ্নিত করা হয়েছে, নোয়াখালী চট্টগ্রামের মধ্যে একটি এলাকায় চিহ্নিত করা হয়েছে, যেখানে যদি রোহিঙ্গারা, আগে অনেক রোহিঙ্গারা এসেছিল, আপনি জানেন 92-93 সালে এসেছিল, তারা অনেকে এখানে আছে। এই সব মিলিয়ে আমরা তো প্রথম, আমাদের প্রচেষ্টা চলছে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে, কারণ এরা তো আমার দেশের মানুষ নয়, এরা তো দেশের নাগরিক নয়, তারা তো আমরা দীর্ঘদিন এভাবে রাখতে পারি না, সে অবস্থা আমাদের নেই, সেই জন্য তাদের ফেরত পাঠাতে হবে। কিন্তু তারপরেও যদি কাউকে রাখতে হয়, তাদেরকে যদি পুনর্বাসন করে ভালোভাবে রাখা যায় এবং আপাতত যা তাদেরকে যদি রাখা যায়, সেই জন্য আমরা একটা জায়গা ঠিক করেছি, যেটা মানব প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই ব্যাপারে সামরিক বাহিনী কাজ করছে, এক নম্বর। দ্বিতীয়ত হলো এই কাজটি এখনও চলছে। তৃতীয় যে কথাটা বললেন আপনি, যে এই যে রোহিঙ্গারা এসছে, এটা কিন্তু অনেকেই বলে যে অনেক রোগ নিয়ে তারা, কারণ আমি বলেছি যে হেলথ সিস্টেম ওখানে নাই। আজকে অনেক বাচ্চা আছে যাদের কোনো জীবন টিকা দেওয়া হয়নি, এদেরকে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা হামের টিকা দিয়েছি, পোলিওর টিকা দিয়েছি, ইউনিসেফ আমাকে হেল্প করেছে এবং তাদের সহায়তায় মাত্র 3 দিনের মধ্যে আমরা 6 লক্ষ আপনার এই নাগরিককে আমরা কলেরার টিকা ভ্যাকসিন দিয়েছি, যে কারণে এখন এই কলেরার ব্যাপারটি আশঙ্কামুক্ত হয়েছে বাংলাদেশ, মানে ওই এলাকায়। কারণ ওখানে তো আপনার দীর্ঘদিন ধরে ওখানে তো উখিয়ায় টেকনামের মানুষ বাস করে, লোকাল পিপুল বাস করে, তাই না? তাদের মিশে গেছে, আপনি রোহিঙ্গাদের সঙ্গে এই লোকাল পিপুল মিশে গেছে, তো সেখানে তো এই ধরনের রোগ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এইডসের রোগও আমরা শনাক্ত করেছি কিছু লোককে, আপনার তাদেরকে আমরা আলাদা করে এখন বিভিন্ন হাসপাতাল রাখা হয়েছে, কক্সবাজার হাসপাতাল রাখা হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসি, আগামী নির্বাচন, নির্বাচনে একটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা এই ধরনের একটি সরকারের দাবি করে আসছে দীর্ঘদিন ধরে একটি দল বিএনপি, এই যে তাদের দাবি সেটা সম্পর্কে আওয়ামী লীগের অবস্থানটি কি?
নির্বাচনটি আমরা চাই সবারই অংশগ্রহণ হোক, আমরা 14 সালের নির্বাচন চাই সবার অংশগ্রহণ হোক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্যোগ নিয়েছিলেন, ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন, বেগম জিয়াকে টেলিফোন করেছিলেন, পরবর্তীকালে তিনি কয়েকটি মন্ত্রণালয়ের প্রস্তাবও তিনি দিয়েছিলেন যে একসঙ্গে একসঙ্গে নির্বাচন করি, কিন্তু তিনি সে সময় নির্বাচন করেননি, যে কারণে তারা নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের মানুষের কাছে প্রশ্ন এসে গেছে। তো এবারও আমরা চাচ্ছি যে আগামী নির্বাচনে বিএনপি তার সর্বশক্তি নিয়ে নির্বাচন অংশগ্রহণ করুক, সমস্ত দলই অংশগ্রহণ করুক, কারণ নির্বাচনে বিকল্প তো নির্বাচন, গণতন্ত্রের বিকল্প কিন্তু গণতন্ত্র। আপনি নির্বাচন যে সিস্টেমে এখন হচ্ছে, প্রতিটি প্রায় প্রতিটি সংসদীয় গণতন্ত্র দেশে দেখবেন সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার হচ্ছে বর্তমান সরকারের অধীনে বোঝায়। তা আমাদের সময় একটা সময় এসেছিল যখন আমরা কেয়ারটেকার হতে কনসেপ্টটি চালু করেছিলাম, কিন্তু এটা এটা কিন্তু সফল হয়নি, ব্যর্থ হয়েছে, কারণ যে কোনো নির্বাচনের পরে কেয়ারটেকার পরে দেখবেন আপনি যিনি পরাজিত হয়েছে সে কোনো দিন নির্বাচনের রায়কে মেনে নেয়নি, সঙ্গে স্বাধীনভাবে মেনে নিতে পারেনি, সে আমরাই হোক বা বিএনপি হোক। তো এই ধরনের এক্সপেরিমেন্ট আর কত করবো বলেন, এই ধরনের এক্সপেরিমেন্ট করে মানুষ কিন্তু টায়ার্ড হয়ে গেছে, আমরাও টায়ার্ড হয়ে গেছি, দেশবাসী টায়ার্ড হয়ে গেছে, এখন এক্সপেরিমেন্ট না করে বরঞ্চ সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন মানে অনুষ্ঠিত হবে, নির্বাচন করবে কিন্তু নির্বাচন কমিশন করবে, নির্বাচন কমিশনের বাইরে এই নির্বাচন করার ইচ্ছার কারণ নাই। আর বর্তমান সিস্টেমে বর্তমান সরকার থাকবে রুটিনকালীন সরকার, তার শুধুমাত্র রুটিন কাজ চলবে, সংবিধান অনুযায়ী তার রুটিন কাজটি করবে, কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে যে 3 মাস তার অধীনে সমস্ত প্রশাসন থাকবে, এমনকি কোনো ওসি বলেন, কোনো এসপি বলেন, কোনো ডিসি বলেন, প্রতি বদল করতে পারবে একমাত্র নির্বাচন কমিশন।
আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ পরাজিত হয় অথবা ভবিষ্যতের কোন নির্বাচনে যদি আওয়ামী লীগ পরাজিত হয়, আপনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে সেগুলোর ফলাফল পরাজিত পক্ষ মেনে নেয়নি, কিন্তু যদি আওয়ামী লীগ ভবিষ্যতে কোনো নির্বাচনে পরাজিত হয় আওয়ামী লীগ কি সেটা মেনে নেবে?
আপনি আওয়ামী লীগের ট্র্যাডিশন দেখবেন, আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করার দল। এবং আপনাকে আমি উল্লেখ করতে চাই, 70 সালে যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন তখন পাকিস্তানে হয়েছিল, মার্শালের মধ্যে কিন্তু বঙ্গবন্ধু নির্বাচন করেছিল, অনেকে বলেছিল নির্বাচন বর্জন করার জন্য, মৌলানা ভাসানের মতো বড় নেতা বলেছেন নির্বাচন বর্জন করার জন্য, কিন্তু বঙ্গবন্ধু বলেছিল যে বাঙালিকে বিশ্বাস করি, বাঙালি 6 দলের পক্ষে ভোট দেবে, কোনো এলোফো দিয়ে আমাকে ঠেকাতে পারবে না, নির্বাচন রায় ঠেকাতে পারবে না। এবং পরবর্তীকালে আওয়ামী লীগ কিন্তু অনেক নির্বাচন করেছে, সব নির্বাচনে অংশ দু একটি ব্যতিক্রম ছাড়া করেছি আমরা, জয় পরাজয় আমরা মেনে নিয়েছি, আমাদের অভিযোগ থাকতে পারে কিন্তু জয় পরাজয় মেনে নিয়েছি আমরা, আর পার্লামেন্টে গেছি, পার্লামেন্টে আমরা অংশগ্রহণ করেছি। তা আজও বলতে চাই, জনগণ রায় দেওয়ার মালিক, জনগণ যদি আমাদের ভোট না দেয় আমরা মেনে নেবো, কোনো অসুবিধা নেই, জনগণ যে রায় দেবে সেই রায় আমরা মেনে নেবো, এবং নির্বাচন সুষ্ঠু হোক এটা আমরা চাই।
ধর্মভিত্তিক রাজনীতি, এইটা সম্পর্কে একটা অবস্থান আওয়ামী লীগের কি কোনো বিশেষ অবস্থান আছে ধর্মভিত্তিক রাজনীতি?
না, ধর্মভিত্তিক রাজনীতিকে আমরা সমর্থন করি না, কারণ ধর্ম তো যার যার ধর্ম, তাই না? রাষ্ট্রের তো সবার জন্য, সেখানে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি হবে এটা আমি বিশ্বাস করি না, আমরা সমর্থন করিনি। আমরা সবসময় বেশি অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করি, আমি মনে করি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে, ধর্ম তার আত্মার ব্যাপার, তার নিজের ব্যাপার, তাই না? যার যে ধর্ম সে পালন করবে, ধর্মকে রাজনীতি জানানো ঠিক নয়, এটা আমরা কোনোদিন সমর্থন করিনি, এখনও করি না।
আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তাদের কি কোনো রকম আঁতাত হবার কোনো সম্ভাবনা আছে?
না, প্রশ্নই ওঠে না। আপনি জানেন যে আমাদের একটি জোট আছে, 14 দলীয় জোট, যেটি মূল নেতৃত্ব শেখ হাসিনা। এবং 14 দলীয় জোট কিন্তু আমরা নির্বাচনের সময়, নির্বাচন আগেও জোট করেছি আন্দোলন লড়াই সংগ্রামের সময়, তবে নির্বাচনের জোটও আমাদের হয়েছে, এখনও সেটা আছে, বজায় আছে, এবং বর্তমান সরকারের 14 দলের নেতারা অনেকে উপস্থিত মন্ত্রী আছেন। তো আমরা মনে করি 14 দলের জোটের ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করবো, যেখানে সমস্ত দলগুলি অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে যারা এই জোটের মধ্যে অন্তর্ভুক্ত আছে।
বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে তো অবশ্যই সেটি সুখকর মানুষের জন্য, কিন্তু যদি বিএনপি অংশ না নেয় তাহলে কি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা থাকবে?
আমি মনে করি নির্বাচনে এবার বিএনপি আসবে, এবং আমি এখানে যদি দেখি না, আমি মনে করি যে নির্বাচনে বিএনপি আসার জন্য তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ নির্বাচনের ছাড়া তাদের সামনে বিকল্প কিছু নাই। এবং আমি বিশ্বাস করি যারা দেশকে ভালোবাসে, গণতন্ত্রকে বিশ্বাস করে, জনগণের উপর আস্থা রাখতে হবে। বিএনপির সমস্যা হলো যে তারা জনগণের উপর আস্থা রাখতে চায় না, কেন তারা একটি বিশ্বমহলের উপর আস্থা রাখতে চায়, এটা ঠিক নয়। আপনি জনগণই মানুষকে ক্ষমতা, জনগণ সরকারকে, দলকে ক্ষমতা বসাতে পারে, দলকে ক্ষমতায় ফেরত পাঠাতে পারে, তাই না? জনগণকে বিশ্বাস করতে, আমরা সবসময় জনগণ বিশ্বাস করি, কোনো মহলকে বিশ্বাস করি না। আমরা মনে করি জনগণ আস্থা রাখতে পারলে বিএনপিকে অবশ্যই নির্বাচন আসতে হবে, এবং তারা নির্বাচন আসবে। এবং আমি মনে করি আগামী নির্বাচনটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, বিএনপি সেখানে থাকবে, অন্য দলগুলো সেখানে থাকবে, আমি এখানে যদি কোনো সম্ভাবনা দেখি না।
বর্তমান সরকারের আমলে ভিন্ন মতের জায়গা বা যারা ভিন্ন মতে বিশ্বাস করে কোনো রাজনীতি করেন তাদের স্বাধীনতা কতটা আছে, এবং অভিযোগ ওঠে যে বিশেষ কালো আইন ব্যবহার করে অনেক সময় দমন করা হচ্ছে ভিন্ন মতকে?
না, এটা ঠিক নয়, কারণ কয়েকদিন আগে দেখলেন আপনি যে বেগম জিয়ার দল বিএনপি তারা বড় মিটিং করেছে সরোয়ারুদ্দিন উদ্যানে, এবং তারা তো কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। তবে একটি কথা আপনার মনে রাখতে হবে, আমাদের সাম্প্রতিককালে কিছুদিন আগেও আপনি দেখেছেন যে কিছু জঙ্গি সংগঠন যারা মানবতা বিশ্বাস করেন, গণতন্ত্র বিশ্বাস করেন, তারা কিন্তু অনেকগুলি ঘটনা ঘটিয়েছে, এবং যে কারণে আইন শৃঙ্খলা রক্ষা মানে সবাই সতর্ক থাকতে হয়। ও অত্যন্ত দুঃখজনক ঘটনা হচ্ছে গুলশানে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসী নেত্রী বলে, দক্ষ নেত্রী বলে তিনি আজকে এটা মোকাবিলা করতে পেরেছেন। এবং আমার বাংলাদেশ কিন্তু একটা ছোট্ট দেশ, কিন্তু অনেক দেশে, অনেক লোকের দেশ, তাই না? সেই দেশে কিন্তু জঙ্গির উত্থান হয়েছিল, এই এই সাম্প্রদায়িক শক্তির একটা উত্থান হয়েছিল, যেটা বিভিন্ন বিভিন্ন সময় বিএনপি বা অন্য দলগুলো, জামাত ইসলাম সহ তারা কিন্তু লালন করেছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এমনকি বঙ্গবন্ধু খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তারা 71-এর ঘাতককে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, কিন্তু সেই জঙ্গি দমন করে আজকে আমরা একটা পরিস্থিতি, পলিটিক্যাল স্টেবিলিটি এনেছি। সেখানে তো একটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা সতর্ক অবস্থা থাকতেই হবে, কারণ কোনো সমস্যার নামে, কোনো রাজনৈতিক কার্যকলাপের নামে যদি কেউ জঙ্গি উত্থানের চেষ্টা করে তাহলে তো এটাকে সহ্য করা যাবে না, বা সেটাকে কেউ কোনো সরকার সেটাকে ছেড়ে দিতে পারে না। এবং এই দেখেছেন আপনি অনেকগুলি ক্ষেত্রে আমরা দেখেছি জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে, যে কারণে অনেক সময় অনেক সমাবেশের ব্যাপারে আপনার আইন শৃঙ্খলা রক্ষা মানে যুক্তিসঙ্গত কারণে অনেকগুলো বিধিনিষেধ আরোপ করে থাকে, সেটা আমাদের ক্ষেত্রে হবে অন্য দলের ক্ষেত্রে হবে। তো এই ক্ষেত্রে হয়তো অনেক সময় মনে হতে পারে যে আমরা তো বিধিনিষেধ আরোপ করি, তা এটা ঠিক নয়। কিন্তু পলিটিক্যাল রাইট আমরা বিশ্বাস করি, রাজনৈতিক অধিকার আমরা বিশ্বাস করি। আমরা নিজেরাও তো অনেক সময় দেখেন আপনি আমাদের অতীতে আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরা অনেক সময় রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছি, এবং আমাদের আওয়ামী লীগের ক্ষেত্রে যে নিপীড়ন হয়েছে 75 পরবর্তীকালে, এটা তো আপনি বলে শেষ করা যাবে যে নির্যাতন নিপীড়নের শিকার আমরা হয়েছিলাম। তারপরেও কিন্তু আমরা পলিটিক্যালি ফাইট আউট করে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু আল্লাহ রহমানের জনগণের ভোট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, বারবার ক্ষমতায় এসেছি। সেজন্য নির্যাতন নিপীড়ন তো পলিটিক্যাল একটি রাজনৈতিক দলের পক্ষে মানে অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি আমরা যেহেতু বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা রাজনৈতিক অধিকার বিশ্বাস করি, সেই জন্য আমি মনে করি যে কোনো দলের রাজনৈতিক অধিকার আছে, কিন্তু আইন শৃঙ্খলা মেনে বিধিনিষেধ মেনে তা সেটা করা উচিত। কারণ আমাদের কতগুলো অভিজ্ঞতা খুব অতীত অভিজ্ঞতা ভালো নয়।
আওয়ামী লীগের সাথে হেফাজতে ইসলামের সম্পর্কটি কী?
আমাদের সাথে তাদের কোনো রাজনৈতিক আদর্শিক কোনো সম্পর্ক নেই। হেফাজতে যে একটা বক্তব্য ছিল কমি মাদ্রাসার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, এ ব্যাপারটি মাননীয় প্রধানমন্ত্রী মানে শিখিয়ে দিয়েছে, এবং যেটা যুক্তিসঙ্গত কারণে শিক্ষা দিয়েছে আধুনিক ধারাতে ফিরে আনার জন্য, তো এ ব্যাপারটা শিখিয়ে দিয়েছে। তার সাথে কোনো রাজনৈতিক আদর্শিক কোনো সম্পর্কই নেই, প্রশ্নই ওঠে না।
আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এবং দীর্ঘদিন ধরে আপনি রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। এই যে এত বছর ধরে আপনি রাজনীতিতে এইভাবে সক্রিয় আছেন, এর পিছনে আপনার শক্তিটি কোথা থেকে আসে?
আমার মূল, আমি যে রাজনীতি করছি আর কি, এটা তো জনগণ বিচার করবে আমি রাজনীতিতে কতটুকু সফল বা কাজ করতে পারছি। মানে প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব আমাকে দিয়েছে 96 সালে দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, চেষ্টা করেছি মানে প্রধানমন্ত্রী দেওয়া দায়িত্ব পালন করতে, এখনও আমি দায়িত্ব পালন করছি, চেষ্টা করছি। তবে আমার মূল প্রেরণা হচ্ছে আমার পিতা সৈয়দ মনসুর আলী সাহেব। আপনি জানেন তিনি অত্যন্ত নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জেলখানে নিহত হয়েছেন, চার নেতা, তার মধ্যে একজনের নাম সৈয়দ পিতা মনসুর আলী সাহেব। তিনি আমার সবচেয়ে বড় শক্তি, অনুপ্রেরণা আমার, কারণ তার সঙ্গে আমি ছাত্রজীবন থেকে তার সঙ্গে আমি রাজনীতি করা শুরু করেছি। আমার ছাত্রজীবনে জেল খেটেছি আমার পিতার সঙ্গে, তার ছাড়াও আমার আদর্শ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, তাই না? এবং তারই অনুপ্রেরণা নিয়ে, আমার পিতার অনুপ্রেরণা নিয়ে আমি এখনও রাজনীতি করে যাচ্ছি। আমার এলাকার মানুষ আমাকে 5 বার অধিক নির্বাচিত করেছে, পার্লামেন্টে মেম্বার হয়েছে এবার নিয়ে 5 বার, এবং আমার ছেলে পর্যন্ত একবার নির্বাচিত হয়েছে আমার, আমি যখন ইলেকশন করতে পারিনি 2009 সালে।
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সাথে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অত্যন্ত ধন্যবাদ। ভয়েস অফ আমেরিকা অত্যন্ত জনপ্রিয় একটি, আমাদের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি আমি মিডিয়া বলবো, যে প্রবাসী থেকে আমাদের দেশের মানুষ আজকে প্রবাসী দেশে ভয়েস অফ আমেরিকা যেন শোনে, খুব আনন্দিত। আমি নিজেও শুনেছি সবসময় 71-এর দিনগুলো বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা ছিল আমাদের অনুপ্রেরণা। ভয়েস অফ আমেরিকা আবার দীর্ঘদিন পরে আসতে পেরে, আপনার সাথে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছে। ধন্যবাদ সবাইকে,
অনেক ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার বৃত্তের মাপকাঠিতে সবচেয়ে নিচের দিকের একটি শহরের নাম সান বার্নার্ডিনো। সেখানে মুসলিম চিকিৎসকেরা মিলে প্রতিষ্ঠা করেছেন একটি অলাভজনক স্বাস্থ্যকেন্দ্র, আর এই ক্লিনিকে স্বাস্থ্য বিমা না থাকা স্বল্পবিত্তের আমেরিকানদের চিকিৎসা সুবিধে দেয়া হয়ে থাকে। ভয়েস অফ আমেরিকার মোহাম্মদ হাবিবজাদা এর ওপরই যে প্রতিবেদনটি লিপিবদ্ধ করেছেন তার বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাহিদুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান বার্নার্ডিনো শহরে 2000 সালে মুসলিম ডাক্তাররা স্থানীয় কমিউনিটিকে সাহায্য করার জন্য অলাভজনক এক ক্লিনিক আল শিফা প্রতিষ্ঠা করেন। আরবি শব্দ আল শিফার অর্থ আরোগ্য, আর এই ক্লিনিকের বেশিরভাগ রোগী অমুসলমান। আল শিফা ক্লিনিকের পরিচালক Dr. Talat Khan bollen,
we are Muslims and we want to help the community, and it doesn't have to be the Muslim community, because most of our the people who we see are Hispanic and other faiths, and we want to help them out.
আমরা মুসলমান এবং আমরা কমিউনিটিকে সাহায্য করতে চাই, মুসলমান হতে হবে তা নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ হিসপ্যানিক এবং অন্যান্য ধর্মের মানুষ। আমরা তাদের সাহায্য করতে চাই। আমাদের ধর্ম আমাদেরকে বলে যে আমাদের উচিত অবহেলিতদের যত্ন নেয়া।
ডাক্তার এবং অন্যান্য কর্মচারীরা বলছেন, যেসব মানুষের সাহায্য প্রয়োজন তারা তাদের সাহায্য করে আনন্দ পান।
আল শিফা ক্লিনিকের বেশিরভাগ ডাক্তারই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আর এসব ডাক্তাররা আফগানিস্তান, পাকিস্তান ও ভারত সহ অন্যান্য দেশ থেকে শরণার্থী কিংবা অভিবাসী হিসেবে আমেরিকায় এসেছেন। স্বেচ্ছাসেবক চিকিৎসক ডক্টর খাজা আলী সিদ্দিকি বলেন,
To tell you the truth, doctors are trained to help people regardless of their religion or what language they speak. When you visit a doctor, you are his or her patient.
ডাক্তারদেরকে রোগীদের ধর্ম বা তারা কি ভাষাতে কথাবার্তা বলে তা বিবেচনা না করে তাদের সেবা করার প্রশিক্ষণ দেওয়া হয়। যখন আপনি একজন ডাক্তারের কাছে যান, তখন তো আপনি তার রোগী। আমাদের রোগীরা কোন ধর্মে বিশ্বাস করেন তা বিবেচনা না করে আমরা তাদের চিকিৎসা করি। এই ক্লিনিকটিতে রোগী দেখার জন্য 16টি পরীক্ষা কক্ষ রয়েছে, আর এসব কক্ষে ইন্টারনাল মেডিসিন, শিশু রোগ, মানসিক স্বাস্থ্য, স্নায়বিক স্বাস্থ্য, স্ত্রী রোগ, প্রতিরোধকারী চিকিৎসা এবং দন্ত চিকিৎসাও করা হয়। এই ক্লিনিকটিতে উন্নত মানের একটি ল্যাবরেটরিও রয়েছে। ক্লিনিকের স্বেচ্ছাসেবক ডাক্তার ইন্টার্ন করতে আসা নতুন মেডিকেল গ্র্যাজুয়েটদের রোগী দেখতে সাহায্য সহায়তা করেন, আর ওইসব গ্র্যাজুয়েটদের মধ্যে একজন কিছুদিন আগেই সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে এসেছেন এবং তিনি রোগীদের সাহায্য করছেন। সেই গ্র্যাজুয়েট ইমান মুসলি বললেন,
I also enjoy talking to the patients because a lot of them they come here and they actually they're desperate for help because they don't have insurance and they actually
আমি রোগীদের সাথে কথা বলাটা উপভোগ করি, কারণ যারা আসেন তাদের মধ্যে অনেকেই সাহায্য না পেয়ে আশাহত। তাদের বেশিরভাগেরই স্বাস্থ্য বিমা নেই, বস্তুত তারা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তাদের সাহায্য দরকার। সুতরাং এটা একজন চিকিৎসকের জন্য ভালো অভিজ্ঞতা। আল শিফা ক্লিনিকের উপর নির্ভরশীল রোগীরা বলছেন, ক্লিনিকটি তাদের অনেক উপকার করছে এবং এটা এক ধরনের অবাস্তব ঘটনা। লেন মিসি নামের একজন রোগী বলেন,
It's amazing. I don't know how they do it except that the doctors do offer their services free. They volunteer. And that's amazing. I mean, those are really, really nice.
এটা খুবই আশ্চর্য। আমি জানি না ডাক্তাররা কিভাবে বিনামূল্যে সবাইকে সেবা দেন। এটা অবাক করার মতো ঘটনা। তারা সত্যি চমৎকার মানুষ। আমি মনে করি এটা দারুণ একটা ঘটনা। আল শিফা দাতব্য চিকিৎসালয়ে সুতরাং কিছু রোগী উদ্বিগ্ন এই কারণে যে ক্লিনিকটা যদি তহবিল শেষ হয়ে যায় তখন তারা হয়তো আর চিকিৎসা পাবেন না। তবে ডাক্তাররা বলছেন, যদি আরও দাতার সাহায্য সহায়তা নিয়ে এগিয়ে আসেন তাহলে তারা হয়তো চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারবেন এবং মানুষকে তাদের প্রয়োজনীয় সেবা দিতে পারবেন।
আর এখন আজকের সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হবার পর সাড়ে ছ বছরে 50 লক্ষের অধিক সিরীয় জনগণ তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং বাশার আল আসাদ তার নিজের জনগণের উপর যে সহিংসতায় লেলিয়ে দেয় তা থেকে মুক্তি পেতে জনগণ দেশ থেকে পালাতে বাধ্য হন। আজ 50 লক্ষের অধিক সিরীয় জনগণ পার্শ্ববর্তী কতগুলো দেশ, মুখ্যত তুরস্ক, লেবানন এবং জর্ডনে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। বর্তমানে জর্ডন প্রায় 6,55,000 শরণার্থীদের আশ্রয় দিয়েছে, যাদের 38% বেশিরভাগের বয়স 11 বছরের নিচে। নৃশংস সংঘাতের কারণে হাজার হাজার শরণার্থী এখন দৈহিক এবং মনস্তাত্ত্বিক রোগে ভুগছেন। কেউ বা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে বা স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দৈহিকভাবে পঙ্গু হয়ে গিয়েছেন। আবার অনেকেই চারিদিকের সহিংসতায় মানসিকভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। পররাষ্ট্র দফতরের ব্যুরো অব পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্সের অধীনে অফিস অব উইপেন্স রিমুভাল অ্যান্ড অ্যাবেটমেন্টের মাধ্যমে অনুদান পেয়ে যুক্তরাষ্ট্রের পোলিস সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান জর্ডনের জাতীয় পুনর্গঠন ক্ষমতা উন্নয়নে এশিয়া ডেভেলপমেন্ট ট্রেনিং ইনকর্পোরেটেডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। দ্য পোলিস অংশীদারিত্ব উদ্যোগ আল বাদের সেন্টার, আল হুসেন সেন্টার, সিরিয়া উইদাউট বর্ডার্স এবং আল সালেম সেন্টার, যারা স্থল মাইন এবং অবিস্ফোরিত বোমা বিস্ফোরণে আহত লোকজনদের সেবায় নিয়োজিত, তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। এসব কেন্দ্রগুলিতে রয়েছে প্রস্থেটিক এবং অর্থনৈতিক চিকিৎসা সেবার সুযোগ সুবিধা। পোলাস সংগঠন এছাড়াও কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ, হুইলচেয়ার, ব্রেসেস সরবরাহ করে থাকে। পোলাস সংস্থা যেসব শরণার্থী অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছেন তাদেরকে অন্যান্যদের পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা দিতে সাহায্য করে থাকে। এসব সংগঠনগুলির মধ্যে অংশীদারিত্ব শরণার্থীদের দুর্দশা লাঘবে সহায়তা করে থাকে। জর্ডান এবং সিরিয়ার জন্য কনভেনশনাল ওয়েপন্স ডিস্ট্রাকশন প্রোগ্রামসের প্রোগ্রাম ম্যানেজার ন্যাটলি ওয়াজির সাম্প্রতিক ব্লগে লিখেছেন, এই কর্মশালার মুখ্য একটি লক্ষ্য হচ্ছে শরণার্থী যারা সংঘাতে অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছেন তারা নিজেরা প্রথমে নিজেদেরকে কী করে সুস্থ করে তুলবেন সেই প্রশিক্ষণ দেয়া, তারপর যখন তারা পুনর্বাসনে দক্ষ হয়ে উঠবেন অন্যান্যদের তখন তারা সহায়তা দিতে পারবেন। এ ধরনের বহু টেকনিশিয়ানস সিরিয়ায় ফিরে গিয়ে সাম্প্রতিক যুদ্ধে যারা অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছেন তাদের সহায়তা দিচ্ছেন। যুক্তরাষ্ট্র 1993 সাল থেকে চিরাচরিত অস্ত্র বিধ্বংসী কর্মসূচিতে $2,900 কোটি বিনিয়োগ করেছে, যাতে অন্তর্ভুক্ত হয়েছে 100টিরও বেশি দেশে যারা বেঁচে আছেন তাদের প্রতি সহায়তা প্রদান। যুদ্ধে অবিস্ফোরিত বোমা অপসারণে বিশ্বের মুখ্য আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদানকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে অব্যাহত সহযোগিতা দিয়ে যাবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। চিত্র এবং আলপনা শিল্পী সুধীরঞ্জন মুখোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার প্রাক্তন শিক্ষক। সম্প্রতি তিনি দক্ষিণ এশিয়ার ভাষা ও ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান মৃত্তিকা ইঙ্কের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে আসেন। ওই সময় চিত্রকলার নানান দিক নিয়ে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে শিল্পীর সঙ্গে কথা বলেন তাহেরা কেবরিয়া।
সুধীরঞ্জন মুখোপাধ্যায়, চিত্রকলার এমন একটা দিক নিয়ে আপনি কাজ করছেন যা বাড়ির আঙিনা থেকে ক্যানভাস পর্যন্ত বিস্তৃত এবং বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেই যুগ যুগ ধরে। আলপনা নিয়ে আপনি কাজ করছেন, এই ধারণাটি কোথা থেকে আসলো এবং কখন থেকে আপনি কাজ করছেন?
ছোটবেলায় বা ছেলেবেলায় যেটা দেখা, মা ঠাকুমারা বা দিদিমারা জেঠিমারা লক্ষ্মী পুজো উপলক্ষে গ্রামের যে বাড়ির আঙিনায় আলপনা দিতেন উঠোনে, সেগুলো দেখেছিলাম, কিন্তু তখন ঠিক ততটা আমার সেটা মনের মধ্যে রেখাপাত করেনি। মনে আছে, ঘটনাটা মনে আছে, কিন্তু আমি চিত্রকলা নিয়েই পড়তাম, পেন্টিং নিয়ে, এবং চিত্রকলা নিয়ে আমার গ্র্যাজুয়েশন যখন শেষ হলো কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, তখন আমি জাতীয় বৃত্তি পেয়ে শান্তিনিকেতন কলাভবনে এসেছিলাম 2 বছরের জন্য। তখনকার অধ্যক্ষ ছিলেন কলাভবনের অধ্যাপক শ্রী দিনকর কৌশিক, তাঁর আন্ডারে, এবং যখন এলাম তখন শান্তিনিকেতনে পৌষ উৎসবের শুরু, পৌষ মেলা, সেই উপলক্ষে ছাতিমতলায় বিরাট আলপনা দেওয়া হয় এবং তার কয়েকদিন আগে থেকেই সেই আলপনা দেওয়ার কাজ শুরু হয় এবং সেটা বলা যায় একটা বেশ যজ্ঞের মতো। এবং সেখানে কলাভবনের অধ্যাপকরা এবং ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে আলপনা দেন এবং আমি প্রথম সেইটা দেখে আমি খুব স্তব্ধ হয়ে যাই এবং হতবাক হয়ে যাই যে এত সুন্দর একটা জিনিস আমি গ্রামের যে আলপনা ছোটবেলায় দেখেছিলাম,
সে
চালের গুঁড়ো দিয়ে মেয়েরা যেটা দিতেন, এবং সেই আলপনার সঙ্গে এই আলপনার কিন্তু অনেক পার্থক্য।
তো পার্থক্যটা কীরকম?
পার্থক্য কীরকম? গ্রামের যে আলপনা সেটা অত্যন্ত প্রচলিত ধারা, যেটা ট্র্যাডিশনাল, সেই আলপনার কতকগুলো বিশেষ ধরন থাকে, যেমন শঙ্খলতা বা খুন্তিলতা বা ধানের ছড়া, সেই যে গ্রামের মেয়ে বউরা সাধারণত সেই ট্র্যাডিশনাল আলপনাটাকেই তারা অনুসরণ করে থাকে। শান্তিনিকেতনের আলপনা একেবারেই আলাদা, কারণ এই জায়গাটা, একটা জিনিস জানতে হবে, এই জায়গাটা যারা প্রতিষ্ঠা করেছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন ব্রাহ্ম এবং তার পরিবার ছিলেন ব্রাহ্ম, এবং তৎকালীন যখন বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় তারা সকলেই প্রায় ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন এবং ব্রাহ্ম ধর্ম হচ্ছে নিরাকার। তার ফলে গ্রামের যে আলপনা সেখানে কিন্তু লক্ষ্মীর পা আছে আলপনাতে, বা ষষ্ঠীব্রত আলপনায় ষষ্ঠী ঠাকুরনের একটা প্রতীক চিহ্ন আছে, কিন্তু সেই যে প্রতীক, সেই চিহ্ন অবলম্বন করলে একটা বিশেষ ধর্মের প্রতি ইয়ে প্রকাশ পায়, কিন্তু প্রকাশ পায় বা সেটা এখানে যেহেতু এটা একটা বিশ্ববিদ্যালয় হতে চলেছে, এখানে সব জায়গার মানুষরা আসবেন, সব ধর্ম এখানে ইয়ে হবে, এবং যেহেতু তারাও ব্রাহ্ম ছিলেন, নিরাকার ছিলেন, তারা চাইতেন না কোনো বিশেষ প্রতীক চিহ্ন ওভাবে প্রকাশ পাক। তারা তখন কি করলেন, তারা নন্দলাল বসু মাস্টারমশাই, যিনি মানে প্রথম শিল্পগুরু ছিলেন শান্তিনিকেতনের, তিনি আলপনা শুরু করলেন প্রকৃতিকে নির্ভর করে। গাছপালার যে ফর্ম, যে লতা পাতা এইভাবে চলেছে, এই ফর্মে স্পাইরাল ফর্মে বা ওয়েভি ফর্মে চলেছে, তার মধ্যে যে ছোট ছোট ফর্ম, ফুল, পাতা, পাখি, মাছ ইত্যাদি জিনিসগুলোকে তিনি গ্রহণ করতে লাগলেন এবং সেগুলো থেকে তিনি নিজস্ব একটা মোটিভ তৈরি করলেন। এবং ওই যে বিশেষ একটা ধরন এক সময় হয়তো প্রথম হয়েছিল বা সেইটাই অনুসৃত হয়ে আসছে, এবং গ্রামের মেয়ে বউরা চেষ্টা করতেন যাতে সেটা কি যতটা ভালো করে হুবহু একই রকমভাবে প্রকাশ পায়। কিন্তু যেটা আপনি একটা খুব ঠিক কথা বলেছেন, যেটা শান্তিনিকেতনের শিল্পীদের নন্দলাল বসু এবং তার দুই কন্যা গৌরী ভঞ্জ এবং যমুনা সেন, আচ্ছা তার দুই কন্যা তারা করলেন কি, তারা প্রকৃতি থেকে ফর্ম নিলেন, আকার নিলেন, রং নিলেন, নিয়ে তারা কিন্তু নানাভাবে সৃষ্টিশীল দিকটায় গেলেন। সেই ফর্মটাকে কিভাবে নানাভাবে প্রকাশ করা যায়, একটা পাখি কিভাবে কত রকমভাবে আঁকা যায়, এবং সেটার মধ্যে একটা অর্নামেন্টেশন বা আলপনার মাত্রা যোগ করে তখন সেটা আলপনা রূপে প্রকাশ পাচ্ছে।
আপনি তো চমৎকারভাবে ফিগারের কথা বললেন, কি কি আসবে, ফুল, পাখি, লতা পাতা আসবে, কিন্তু এখানে আরেকটি জিনিস আপনি বলেছেন রঙের কথা। শান্তিনিকেতনী ধারায় আলপনার রঙের ব্যাপারটা কি সুনির্দিষ্ট করে বলা আছে?
আমাদের গ্রামীণ আলপনায় পিটুলি গোলা বা চাল বেটে যে আলপনা সেইটাই দেওয়া হতো, কাজেই একদমই সাদা আর কোনো রং সেখানে নয়। হয়তো পুজোর জায়গায় হয়তো একটু সিঁদুর দেওয়া হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এছাড়া সাদা ছাড়া কোনো রং নয়। শান্তিনিকেতনী আলপনা প্রথম শুরু হয়েছিল সেইভাবে সাদা দিয়েই, এবং একদম প্রথমে নন্দলাল বসুরও আগে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামের এক বিধবা মহিলা সুকুমারী দেবীকে উনি আনেন, কারণ রবীন্দ্রনাথের মনে একটা ছবি ছিল যে তপোবন বা আশ্রম এই সুন্দর রূপ বা ছবিটা যেন ফুটে ওঠে শান্তিনিকেতনের পুরো পরিবেশের মধ্যে দিয়ে, এবং তার জন্যে আলপনার যে একটা বিশেষ ভূমিকা আছে তিনি সেটা জানতেন বা বুঝতে পেরেছিলেন। তার জন্য তিনি সুকুমারী দেবীকে নিয়ে এলেন গ্রাম থেকে, কিন্তু তিনি তো গ্রামের ব্রত আলপনাই জানেন, কাজেই তার পক্ষে কি করে আর নতুন আলপনা করা সম্ভব হবে, কিন্তু তবুও তিনি এসে তখনকার দিনে শান্তিনিকেতনের আলপনাকে প্রতিষ্ঠা করলেন। এবার নন্দলাল বসু যখন এলেন, নন্দলাল বসুর মনের মধ্যে ছিল কিন্তু অজন্তার ছবি দেখার অভিজ্ঞতা, এবং দক্ষিণ ভারতের মন্দির গাত্রের যে ডেকোরেশন, স্কাল্পচারাল ডেকোরেশন যা আছে সেগুলো তার মনের মধ্যে গভীরভাবে রেখাপাত করেছিল। এছাড়া তার চীন জাপানের শিক্ষা তো ছিলই, ছবি আঁকার যেহেতু তিনি নিজে প্রধানত চিত্রকর সেটা ছিল সেই শিক্ষাগুলো, কিন্তু তার মনের মধ্যে অর্নামেন্টেশনের একটা প্রবণতা ভীষণভাবে ছিল এবং সেটা ছবিতেও প্রকাশ পেত।
তো আপনি তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বহুদিন কাজ করেছেন, আপনার কাজের মধ্যে রবীন্দ্র প্রভাব কতটা পড়েছে?
আমার কাজের মধ্যে রবীন্দ্র প্রভাব বলতে পরোক্ষভাবে যেটা পড়েছে প্রথমেই সেটা বলি, কারণ শান্তিনিকেতনের যে ট্র্যাডিশনাল আলপনা, ব্রত আলপনা নয় কিন্তু, সেই আলপনার যে ধরনটা সেটাই আমাকে প্রথম মুগ্ধ করেছে। 1975 সাল সেটা, যেটা আমি প্রথম এসে দেখেছিলাম সেটাই মুগ্ধ করেছে। তার কম্পোজিশন, তার আকার সব কিছু আমার মাথার মধ্যে থেকে গেছে যে কী করে আমিও ওটাকে প্রকাশ করতে পারবো, কাজেই সেটা পরোক্ষভাবে আমি বলবো একটা রাবীন্দ্রিক প্রভাবই আমি এটাকে বলবো। আর দ্বিতীয়ত যেটা আমি আলপনাকে গ্রহণ করি তার একটা কারণ হচ্ছে, এমনিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বা বিশ্বভারতীর চিত্রকলার অধ্যাপক হিসেবে একটা দায়িত্ব থাকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ছেলে মেয়েদের নিয়ে আলপনা দেওয়ানোর, এবং নিজেকেও তাতে একটা বড় রকমের ভূমিকা গ্রহণ করতে হয়। আজি সেটা দেওয়ার সময় শান্তিনিকেতনের আলপনা আস্তে আস্তে আমার হাতের মধ্যে, মনের মধ্যে বাসা বাঁধতে লাগলো, এবং আমি দেখলাম প্রথমে আমি যেটা ভেবেছিলাম যে আমি এটা পারবো না সেটা কিন্তু পারতে লাগলাম।
আপনার আরেকটি ছবি চমৎকার, এই আলপনা বা ছবি আমার কাছে এক নজরে কিন্তু মনে হয়েছে ছবি, তবে এখানেও আপনি রঙের ব্যবহার করেছেন সবুজ, নীল, সাদা, এটা কি আপনি আলপনা থেকে আলাদা করার জন্যই এই রংগুলো বেছে নিয়েছেন?
যে প্রশ্নটা আপনি আগে করেছিলেন যে রবীন্দ্রনাথের প্রভাব বা রাবীন্দ্রিক প্রভাবটা কি, সেটা দ্বিতীয় কথাটা এইবার আসছি, সেটা দ্বিতীয় কথাটা হচ্ছে আমার অন্য অনেকের মতোই আমার রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো লাগে এবং বেশ কিছু রবীন্দ্রনাথের গানের মধ্যে বিশেষ করে বসন্ত বর্ষা বা ঋতুর যে গানগুলো শরৎ এই সমস্ত গানের মধ্যে বেশ কিছু ভিজুয়াল ভেসে ওঠে মানে দৃশ্য জগৎ সেটা একেবারে হুবহু ভেসে ওঠে যেমন বর্ষার গানের মধ্যে বৃষ্টি হ্যাঁ মেঘের গান যেমন এই ছবিটা ধরণীর গগনেরও মিলনের ছন্দে বাদল বাতাস কাঁপে মালতীর গন্ধে হ্যাঁ
তো একটু বিস্তারিতভাবে বলবেন
এখানে শুধু আমি যেটা আমার পিক্টোরিয়ালি প্রকাশ করেছি ছবির ভাষাতে এইভাবে দেখিয়েছি উপরের অংশটা এই হাফ সার্কেল যেটা আছে এটা গগন বা আকাশ নিচের অংশটা ধরণী বা পৃথিবী এই দুয়ের মধ্যে এই সাদা যে সরু সরু লাইনগুলো এটা বৃষ্টির মানে তরঙ্গায়িত কি বলবো আলপনার ফর্মে এইটা প্রকাশ পেয়েছে এবং এই সবটাই কিন্তু আলপনার ফর্মে করা এবং সেটা শান্তিনিকেতনের যে ওয়েভি লাইন বা যেটা নন্দলাল বসু বা গৌরীদি বা গৌরীভঞ্জ এরা প্রকাশ করতেন সেই ভাষা বা আকারটা কিন্তু সেখান থেকে নেওয়া গানের যে আমার মানে ছবি এই ছবি আঁকার যে প্রেরণা সেটাও রবীন্দ্রসঙ্গীত থেকে নেওয়া হয়তো কম্পোজিশনাল দিক দিয়ে আগের যে আমার শিক্ষা বিভিন্ন ওয়েস্টার্ন মাস্টারদের ছবি দেখেও শিখেছি সেখান থেকে হয়তো রং তার রঙের গাঢ় হালকা যে ব্যাপার সেইটা হয়তো ভেতরে থেকে গেছে সেটা হয়তো এখানে কোনোভাবে প্রকাশ পেয়েছে যেটা শান্তিনিকেতনের আলপনার মধ্যে সরাসরি এই রঙগুলো হয়তো সেভাবে পাওয়া যাবে না এই যে রঙের ক্ষেত্রে এখানে চিত্রের বা পেন্টিংয়ের ভূমিকাটা অনেকটাই এসেছে
সুধীরঞ্জন বাবু আপনি নিউ জার্সির একটি সংগঠন অলাভজনক প্রতিষ্ঠান মৃত্তিকার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে এসেছেন তো বিভিন্ন জায়গায় আপনি প্রদর্শনী করেছেন তো আপনি কিরকম সাড়া পাচ্ছেন
মৃত্তিকা একটি বাংলা ভাষা শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়নের প্রসারে তারা অনবরত নিরলস কাজ করে চলেছে এবং তাদের আমন্ত্রণেই আমি কিন্তু এই প্রথম আমার যুক্তরাষ্ট্র সফর আর কি আর তারাই সব আমার এই বিভিন্ন জায়গায় প্রদর্শনী এবং অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন সেইখানে যদিও এগুলো খুবই ইনফরমালভাবেই হয়েছে এবং দর্শকও প্রচুর হয়েছে এবং যা তারা দেখে খুব মুগ্ধ হয়েছেন আমি সেখানে আলপনা সম্বন্ধে বক্তৃতাও দিয়েছি এবং আলপনা এবং আমার ছবি এই দুটো সম্পর্কেই বক্তৃতা দিয়েছি নিউ জার্সিতে এবং 27 তারিখে বস্টনে দু জায়গাতেই খুব ভালো সাড়া পেয়েছি নিউ জার্সিতেও মৃত্তিকার এবং আনন্দ মন্দিরের ব্যবস্থা সেখানে তারা একটা ওয়ার্কশপের বা কর্মশালারও ব্যবস্থা করেছিলেন যে মঞ্চসজ্জা কী করে আমি করি শান্তিনিকেতনে এই আলপনাকে কাজে লাগিয়ে সেইটা ওরা ছেলেমেয়েরা একটা মঞ্চসজ্জার কাজ তারা তৈরি করেছে ওই আমার তত্ত্বাবধানে
তো আপনার আলপনা নিয়ে ভবিষ্যতে আর কি কাজ করার ইচ্ছে আছে
একটা দিকে তো ইচ্ছে আছে যে আলপনার আসল যে রূপটা ব্রত আলপনার যে রূপ শান্তিনিকেতনের আলপনার যে প্রচলিত ধারা এই দুটোকে নিয়ে আরও চর্চা করে আল শুধু আলপনা বিষয়টার মধ্যেই এই দুটোর একটা সংমিশ্রণ যদি ঘটানো যায় এবং সেটা কিন্তু সমস্ত ধর্ম নিরপেক্ষ হবে সেই জায়গাটা সেটা কেমন মানে যে কোনো বিশেষ প্রতীক চিহ্ন বা বিশেষ ইয়ে থাকলে সেগুলো না দিয়ে অথচ তার বৈশিষ্ট্যটাকে গ্রহণ করলাম করতেই পারি আমি ছবি আঁকতে গিয়ে যেমন রাজপুত চিত্রকলা থেকে নিতে পারি মুঘল চিত্রকলা থেকে নিতে পারি আবার ওদিকে পশ্চিম চিত্রকলা থেকে নিতে পারি নিয়ে তার একটা সিনথেসিস বা সমন্বয় করতেই পারে সেখানে আলপনার ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে
এটা কি অনেকটা গ্রেট মাস্টাররা যখন ছবি আঁকতেন অনেক সময় দেখা যাচ্ছে কোরআনের থেকে ক্যালিগ্রাফি যেটা আছে সেটা নিয়ে কোনো একটা চিত্রের মধ্যে
জুড়ে দিয়েছেন এবং সেটা দেখাও যায় এবং খুব সম্প্রতি এখানে মাতিসের প্রদর্শনী দেখলাম বস্টনে সেই প্রদর্শনীতেও দেখলাম উনি ওই ডেকোরেটিভ কাজ থেকে কিভাবে প্রভাবিত হয়েছেন এবং কিভাবে গ্রহণ করেছেন সেই তার প্রমাণ কিন্তু সেখানকার ছবিতে আছে কাজে আমার একটা মনে হচ্ছে যে এইভাবে আলপনাটাকে একটা ইয়ে করা যায় আর একটা যেটা চেয়েছিলাম যে বাংলাদেশের যে আলপনা মানে পূর্ববঙ্গ আগেকার পূর্ববঙ্গের যে আলপনা সেটার আমি খুব নাম শুনেছি কিন্তু আমি ঠিক সেভাবে এখনো পর্যন্ত একটা দুটো ছবি ছাড়া দেখতে পাইনি এটাও শুনেছি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে ওনার জমিদারি ছিল সেখানে যখন উনি যেতেন উনি একবার বাংলাদেশের গ্রামের মেয়েদের দিয়ে সাদা কাগজের ওপর আলতা দিয়ে আলপনা আঁকিয়েছিলেন এবং সেগুলো সংগ্রহ করেছিলেন কিন্তু সেই সংগ্রহ এখন কোথায় কার কাছে আছে জানি না সেগুলো দেখার খুব প্রয়োজন হয়ে পড়েছে কারণ তার মধ্যে কী আছে সেগুলোও দেখতে হবে আমাদের পশ্চিমবাংলার গ্রাম বাংলার ব্রত আলপনায় কী আছে নন্দলাল বসুই বা কী করলেন আমাদের মন্দির ভাস্কর্যই বা কী আছে এই সমস্তটার একটা মণ্ডনধর্মিতার যে ডেকোরেটিভ আর্টের যে একটা আলাদা সেখানে একটা সিনথেসিসের প্রয়োজন আছে আমার মনে হয়, এবং সেটা হয়েওছে, আগেও যে হয়নি তা নয়, হয়েছে। আর আমার নিজের ছবির ক্ষেত্রে আলপনা তো ঢুকেই পড়েছে এবং সেখানটা আমারও আর বাধা দেওয়ার কোনো ইয়ে নেই, এবং দুটো মিলিয়ে মিশেই আমি কাজ করতে চাই।
সুধীরঞ্জন বাবু, সময় করে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নিজের কথা বলতে পেরে আমারও ভালো লাগছে এবং সেটাকে বেশ সুন্দর প্রশ্নের মাধ্যমে ধারাবাহিকভাবে আমার ছবি এবং আলপনা দুটো সম্পর্কেই বলতে পেরে আমার নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। ধন্যবাদ, নমস্কার।
আর এখন রোজকার মতো শেষের পালার আগের পালা, সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলছেন যে মিশরের সঙ্গে সন্ত্রাস মোকাবিলার ব্যাপারে সহযোগিতা বাড়ছে এবং এবছরের গোড়ার দিকে অধিকার বিষয়ক উদ্বেগের কারণে মিশরে কিছু সামরিক সাহায্য প্রদান বন্ধ করে দেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র কায়রো সরকারের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ম্যাটিস চারটি দেশে তাঁর সফরের প্রথম পর্যায়ে মিশরের রাজধানী কায়রোতে এই মন্তব্য করলেন। তিনি এরপর জর্ডান, কুয়েত এবং পাকিস্তান সফর করবেন। কথিত ইসলামিক স্টেট জঙ্গিদের ইরাক এবং সিরিয়ায় তাদের সংঘোষিত খেলাফত থেকে বিতাড়নের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন মধ্যপ্রাচ্যের দিকে নজর দিচ্ছে। এই সফরের একটা প্রধান দিক হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার, জঙ্গিদের সঙ্গে সেই সম্পর্কের অবসান ঘটাতে পাকিস্তানকে চাপ দেওয়া। সিরীয় রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে আজ ভোরেই সিরিয়া দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে মাঝপথে বাধা দিয়েছে যা একটি সামরিক অবস্থানের দিকে তাক করেছিল। সেখানকার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে যে ইসরায়েল ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ওই স্থানে বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ইসরায়েলি এবং এই আক্রমণে সজোরে বিস্ফোরণও ঘটেছে। এই মানবাধিকার পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান রামি আব্দুল রহমান বলেন যে এটা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি যে এই অস্ত্রাগারটি কি সিরিয়া পরিচালনা করত নাকি তার মিত্ররাষ্ট্র ইরান অথবা লেবাননি জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ। আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল জন নিকলসন আজ বলেছেন যে তারা সম্প্রতি তালিবানের রাজস্বের উৎসের উপর সম্মিলিতভাবে হামলা চালিয়েছেন এবং দক্ষিণের হেলমান প্রদেশে $5 কোটি মূল্যের মাদকদ্রব্য নষ্ট করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসেব অনুযায়ী আফগানিস্তান বিশ্বের অবৈধ মাদকদ্রব্যের প্রায় 85% উৎপাদন করে থাকে এবং এ থেকে উপার্জিত অর্থের 60% তালিবানের অর্থায়নের জন্য দেওয়া হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত আরও নির্দেশ দিয়েছে যে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রস্তাব কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রস্তাব দেয় ডেঙ্গিতে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের বিষয়টি বিবেচনা করুক রাজ্য সরকার। এই কথা বলতে গিয়েই রাজ্য সরকারের দেওয়া বিষ মদে মৃতদের ক্ষতিপূরণের প্রসঙ্গ তোলে কলকাতা হাইকোর্ট। বেঞ্চের প্রশ্ন, বিষ মদ খেয়ে কারো মৃত্যু হলে সরকার যদি মৃতদের পরিবারকে $2 লক্ষ করে ক্ষতিপূরণ দেয় তাহলে এক্ষেত্রে অসুবিধে কোথায়? বিচারপতিরা জানিয়েছেন এই মামলা আদালতের কাছে গ্রহণযোগ্য, জনস্বার্থের কথা ভেবে এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে আদালত। ডেঙ্গিকে নোটিফাইড ডিজিজ হিসেবে চিহ্নিত করা হোক, তাহলে এই রোগে আক্রান্ত হয়ে যে যেখানেই ভর্তি হোক না কেন তার তথ্য রাজ্য এবং কেন্দ্রের কাছে থাকবে। আদালত আরো নির্দেশ দিয়েছে প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের সেনেটে $150,000 বিশাল এক কর প্রস্তাব 51-49 ভোটে অনুমোদিত হয়েছে।
আর এই সঙ্গে ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন শাহাদাত হুসাইন সবুজ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জুবায়ের আত্মাইয়াব। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.